হ্যালো,
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বিশ্ব শরণার্থী দিবস। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহিরা। শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বিশ্ব শরণার্থী দিবস। আপনারা খবরেও শুনেছেন এবং এটাই আমাদের আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ। তিনি নিউ ইয়র্কে একজন বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আরও চেষ্টা করছি আসিফ মুনির, তিনি অভিবাসী ও অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাকে তার সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু তাকে এখনও টেলিফোন লাইনে আমরা পাইনি, কিন্তু আশা করি শিগগির পেয়ে যাব। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়াও আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথমেই আমি সৈয়দ মোহাম্মদুল্লাহকে জিজ্ঞেস করব যে এই যে সারা বিশ্বে প্রায় 6,85,00,000 লোক আছে যারা বাধ্য হয়েছেন ঘর ছেড়ে চলে যেতে এবং অন্য জায়গায় চলে যেতে, শরণার্থী, এই এই পরিস্থিতি সম্পর্কে একটু বলুন।
হ্যালো,
হ্যাঁ সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি বলুন যে এই যে এত এত মানে আমরা সম্প্রতি এক UNHCR এর এক সমীক্ষায় বলা হয়েছে যে সারা বিশ্বে প্রায় 6,85,00,000 লোক বাস্তুহারা হয়েছেন, এ সম্পর্কে একটু বলুন এখনকার যে পরিস্থিতি।
পরিস্থিতি তো আসলে খুবই খুবই ভয়াবহ। এই যে এত বিপুল সংখ্যক লোক, তার ভিতরে 16 মিলিয়ন কিছু বেশি কেবল গত বছর বাস্তুহারা হয়েছে, মানে মোট বাস্তুহারার বিশ্বব্যাপী সংখ্যা, বাস্তুচ্যুতদের শরণার্থীদের সংখ্যা যেটা আপনি বললেন 6 কোটির বেশি, কিন্তু তার মধ্যে 1,60,00,000 বেশি কেবল গত বছর বাস্তুচ্যুত হয়েছে। এবং গত বছর বাস্তুচ্যুতদের ভিতরে 1 মিলিয়নের মতো তো কেবল বার্মা থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, মিয়ানমার থেকে, তারা হচ্ছে রোহিঙ্গা সম্প্রদায়, আরাকান রাজ্যে প্রধানত যাদের বসবাস বার্মার, এবং যে নিষ্ঠুর অবস্থায় যে রোহিঙ্গাদের পাঠানো হয়েছে। অন্যান্য দেশেও যেমন সিরিয়ার কথা ধরুন, সিরিয়ার কয়েক বছরের যুদ্ধে সেখানে দেশের অর্থনীতি, ইনফ্রাস্ট্রাকচার সব ধ্বংস হয়ে গেছে, মানে দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি বাস্তুচ্যুত হয়ে গেছে। তার ভিতরে 3.9 মিলিয়ন 39,00,000 কেবলমাত্র তুরস্কে আশ্রয় নিয়েছে, এছাড়া জর্দানে, লেবাননে, এই সমস্ত দেশও আশ্রয় নিয়েছে, এবং 1 মিলিয়নের মতো কে স্থান দিয়েছে পশ্চিম জার্মানি, তাছাড়া ইউরোপের অন্যান্য দেশেও প্রায় 1,00,000 গেছে। তো এই বাস্তুচ্যুতদের অবস্থা খুবই ভয়াবহ। এই যে আপনি 6 কোটির বেশি সংখ্যা উল্লেখ করলেন, এর ভিতরে 1 কোটির মতো সম্ভবত পশ্চিমা বিশ্বগুলোতে গেছে, সম্ভবত, বা এর অর্ধেক হতে পারে, আরো কম হতে পারে, এই ফিগারটি আমার কাছে এই মুহূর্তে নেই। কিন্তু এই যে পশ্চিমা বিশ্বের নেতারা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়ক সহ সবাই কথা বলছেন শরণার্থী বিষয়ে, সিরিয়ার শরণার্থী যুক্তরাষ্ট্র মোট নিয়েছে সম্ভবত এই কয়েক বছরে মিলে 20,000 কম, জার্মানি নিয়েছে 1,10,000 বেশি। যাই হোক, তো পশ্চিমা বিশ্বে সমগ্র সংখ্যা থেকে 6 কোটির বেশি সংখ্যা থেকে 1 কোটির কম বা 50,00,000 কম এসছে, বাকিগুলো ওই অনুন্নত বিশ্বেই বাস্তুচ্যুত হয়ে এখান থেকে ওখানে দৌড়ে যাচ্ছে। এ প্রসঙ্গে আমার মনে পড়ছে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের তখনকার জনসংখ্যার একটা বিপুল অংশ, প্রায় 1 কোটি বাস্তুচ্যুত হয়েছিল। এক কোটি ভারতে গিয়েছিল, কিন্তু এক কোটি ছাড়াও জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ বা অর্ধেক বাস্তুহারা হয়ে ছোট ছোট করে আজ এখান থেকে ওখানে, ও গাঁ থেকে ওই পাড়ায়, ওই শহর থেকে আরেক শহর, এইভাবে বাস্তুচ্যুত অবস্থা তারা ছিল। ফলে এই বাস্তুচ্যুতদের বিপুল অংশ নিজন মানে অনুন্নত বিশ্বে আছে, এবং এদের অবস্থা যে কি করুন, কি অমানবিক। রোহিঙ্গা থেকে শুরু করে সিরিয়ান রিফিউজিস থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশে নিজারে এই সমস্ত মানে অকল্পনীয়। তো এ নিয়ে আমরা এই আগামী এক ঘন্টার মধ্যে আরো আলোচনার সুযোগ পাবো, তো তখন আলোকপাত করা।
আমাদের একজন শ্রোতা কল করেছেন, মাসুম বিল্লা। মাসুম বিল্লা, ধন্যবাদ কল করার জন্য, আপনার প্রশ্নটা বলুন।
হ্যাঁ, আমার প্রশ্নটা হলো, ভয়েস অফ আমেরিকা আজকে খুব সুন্দর অনুষ্ঠান এত ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষ আজকে জানে যে এই এই সমস্যাগুলো হচ্ছে এই আমাদের বাংলাদেশে রাষ্ট্র যেমন আমেরিকা সহ অন্যান্য রাষ্ট্র সহযোগিতার মাধ্যমে সমাধান করতে পারে, রিফিউজিরা যেন মারা না যায়। এর আগে গেল বছর, এর আগের বছর আমরা দেখেছি যে নদীতে পানিতে ভেসে আসছে অনেক বাচ্চাদের করুন শরীর, এগুলো আসলে দুঃখজনক নদীর পারে, সাগরের পারে, আপনারা হয়তো খেয়াল করতেন সেটা। এই রিফিউজিদের এই সব করুন দশা যেন না হয়, সেটা কিভাবে নিরসন করা যায়, এই বিষয়গুলো যদি গুরুত্ব দিয়ে আলোচনা করতেন।
আমরা আসিফ মুনিরকে এখনো পাইনি, সৈয়দ মাহমুদুল্লাহ আপনি যদি এই বিষয়টি যেটা মাহমুদুল্লাহ মাসুম বিল্লাহ যেটা বললেন সে সম্পর্কে একটু আলোকপাত করেন।
তো আলোকপাত তো একই যে বিষয় আর কি, বিশ্বব্যাপী যে এই যে অবস্থা এখন, এই সম্প্রতি এর সাথে আরো নতুন একটা যুক্ত হয়েছে মেক্সিকো হয়ে, যে যুক্তরাষ্ট্রে যারা প্রবেশ করার চেষ্টা করছে তাদের মাতা পিতা থেকে ছোট ছোট শিশুদেরকে আলাদা করে রাখা হয়েছে। এটা একটা সর্বশেষ যুক্ত হলো, একটা নতুন মাত্রা যুক্ত হলো, এবং এটাকে অনৈতিক বা অমানবিক বলেছেন অনেকে। পোপ ফ্রান্সিস বলেছেন এটাকে ইমোরাল, অনৈতিক। ক্যাথলিক চার্চ এই ধরনের বক্তব্য দিয়েছেন, যুক্তরাষ্ট্রের যতজন প্রাক্তন ফার্স্ট লেডি আছেন সবাই এটার সমালোচনা করেছেন, তীব্র সমালোচনা করেছেন, এবং এমনকি বর্তমান ফার্স্ট লেডি যিনি মেলানিয়া ট্রাম্প তিনিও একে সমালোচনা করেছেন, এবং মা বাবা থেকে শিশুদেরকে পৃথক করাকে নিষ্ঠুর বলে মনে করেছেন, ফলে ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। তো এটা একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে এখন। এই যে মানে মানুষ শিশুরা পৃথিবীর বিভিন্ন দেশে রোহিঙ্গা শিশুদের যে অবর্ণনীয় বর্ণনা আপনি পাবেন, তাদের যে মানসিক যে যন্ত্রণা এটা তাদের সারা জীবন তারা ভুগবে। এই যে মায়েদের থেকে বাবাদের থেকে সন্তানদেরকে এখানে আমেরিকায় যে পৃথক করে আলাদা ক্যাম্পে রাখা হয়েছে, এবং রোহিঙ্গা শিশুরা যে অবর্ণনীয় অত্যাচার দেখেছে, তাদের সামনে তাদের হয়তো মা বাবাকে মেরে ফেলা হয়েছে, ফ্যামিলি অন্য কাউকে খুন করা হয়েছে, তাদের মায়েদেরকে ধর্ষণ করা হয়েছে, এইসব তাদের সারা এই বিভীষিকা সারা জীবন তারা মানে তার দ্বারা মানসিক যন্ত্রণা সাফার করবে। এটা আরেকটা নতুন দিক, এবং বিশ্বব্যাপী এই সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, অনুভূতি জাগ্রত করার জন্য, মানবতার বাণী যাতে আরো সোচ্চার হয় সেই জন্য এই বিশ্ব শরণার্থী দিবস জাতিসংঘের উদ্যোগে পালন হচ্ছে। কিন্তু এই ব্যাপারে আমাদের সকলের কিছু কিছু করণীয় আছে। ব্যক্তি হিসাবে প্রাইভেট সিটিজেন যারা, আমরা বেসামরিক নাগরিক, অসামরিক নাগরিক, তারাও প্রত্যেকের আয় রুজি থেকে সাধ্যমতো এই ধরনের ফান্ডে দেওয়া, এদেরকে রিসাইটল করার জন্য, এদেরকে ভালোভাবে রাখার জন্য, এদের বাড়িঘর করে দেবার জন্য, এই একটা কথা। আর একটা উল্লেখযোগ্য দিক আমার কাছে মনে হয়েছে সবসময়, এই যে সিরিয়া থেকে মধ্যপ্রাচ্য থেকে যে লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হলো, জর্ডান মানে মধ্যপ্রাচ্যের দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে একটা, এবং লেবাননও তাই, তারা জায়গা দিতে পেরেছে, অথচ আর মুসলমান দেশ আরেকটা তার্কি তারা স্থান দিয়েছে। কিন্তু সবচেয়ে যে ধনী রাষ্ট্রগুলো, তৈল সমৃদ্ধ রাষ্ট্রগুলো, যেটার মানে যেমন সৌদি আরবে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স সম্ভবত কত অনেক মিলিয়ন ডলার দিয়ে একটা পেইন্টিং কিনেছেন, প্রায় বিলিয়ন ডলার দিয়ে একটা বাড়ি কিনেছেন ফ্রান্সে, অথচ এই এই ওই যে আপনার সৌদি আরব, এরা তো বিপুল ৫-১০-৫০ বিলিয়ন ডলার কোথাও দিয়েছে এটা শোনা যায় না, অথবা তারা ১,০০,০০০,০,০০০,০,০০০,০০০০ শরণার্থীকে স্থান দিচ্ছে এরকম তো শোনা যায় না, কেন যায় না? কব আমরা পশ্চিমা দেশগুলো সমালোচনা করব, নিশ্চয়ই তারা সমৃদ্ধ দেশ, উন্নত দেশ, বিবেকের কাছে আমরা তাদের দাবি জানাবো, সেটা সত্য কথা, সেই দাবি আমরা অবশ্যই করব। কিন্তু আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোর কি কোনো করণীয় নাই, যাদের দ্বার প্রান্তের থেকে এই শরণার্থী পশ্চিম দেশে যাচ্ছে, তারা এদেরকে রিসেটল করার জন্য তাদের কি কোনো দায় নেই? এই একটা। আরেকটা হচ্ছে এই সিরিয়ার ক্ষেত্রে টার্কি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছিল, পশ্চিমা বিশ্ব সেটা বাধা দেওয়ার কারণে বাস্তবায়ন নেই। সেটা হচ্ছে সিরিয়ার অভ্যন্তরে একটা এলাকাকে মানে সেফ জোন ডিক্লেয়ার করে জাতিসংঘের নেতৃত্বে সেখানে ওই দেশের রিফিউজিদেরকে সেটেল করার ব্যবস্থা করা, তাদের যত প্রয়োজনীয় অর্থ ইত্যাদি সেটেল করা, বাড়িঘর করে দেওয়া, স্কুল কলেজ হাসপাতাল এগুলো করে দেওয়া, তাহলে সেটা একটা সমাধান হতে পারত। তেমনিভাবে রোহিঙ্গাদের ব্যাপারে, রোহিঙ্গাদের ব্যাপারে জাতিসংঘে প্রস্তাব নিয়ে, কিন্তু সেখানে ভেটোর কারণে, রাশিয়ার এবং চায়নার ভেটোর কারণে সেটা হবে না, এই ভেটো একটা মানব জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সেখানে ওই দেশের অভ্যন্তরে একটা এলাকাকে সেফ জোন ডিক্লেয়ার করে সেখানে এদেরকে যদি রাখা হয়, তখন ওই দেশের এই যে সামরিক জান্তা, এখনো যদি ওখানে সুকিন সুচিন নেতৃত্বে বার্মা সরকার আছে, কিন্তু প্রকৃতপক্ষে তার হাতে তার উপরে ব্লেম দেওয়ার মতো, মোরাল ব্লেম নিশ্চিত তাকে দেওয়া যায় নৈতিক, কিন্তু তার হাতে কোনো ক্ষমতা নেই, ক্ষমতা এখনো এই সমস্ত ব্যাপারে এই অন্যায় অত্যাচার এই এদেরকে ডিসপ্লেস করা সব করেছে ওই দেশের বর্বর সেনাবাহিনী, এবং তারা শুধু রোহিঙ্গাদের উপরে নির্যাতন চালাচ্ছে, আমরা বাংলাদেশে আমরা জানি বলে, কিন্তু সেখানে কাচিনদের বিরুদ্ধে, শানদের বিরুদ্ধে এবং আরো একটা জাতিসত্তার বিরুদ্ধে তারা এই ৫০-৬০ বছর থেকে বর্বর নির্যাতন চালিয়ে যাচ্ছে, অত্যাচার চালিয়ে যাচ্ছে, তাদেরও লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়ে আছে। আর এই যে রোহিঙ্গাদের আরেকটা দিকের কথা আমরা অনেক সময় ভুলে যাই, রোহিঙ্গা অনেককে ওই এলাকায় ওই আরাকানের বিভিন্ন ক্যাম্পে রেখে দিয়েছে বর্মা সরকার, এই সিকিউরিটি ফোর্স, সেইখানে যে ভয়ঙ্কর অবস্থা, এদেরকে খাবার দেওয়া হচ্ছে না, এদের চিকিৎসা দেওয়া হচ্ছে না, এদের শিশুদেরকে মানে শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। গতকাল আমি একটা ব্যাপারে পড়লাম, একজন বলেছে আমাদেরকে চাইতে মেরে ফেলা, এই এই জীবন এইভাবে এই কষ্ট অনাহারে নির্যাতনে আমরা যে অবস্থায় আছি, এর চাইতে আমাদেরকে মেরে ফেললে একসাথে সব শেষ হয়ে যেত, আমরা সেটাকেই শ্রেয় মনে করছি। কি ভয়ঙ্কর অবস্থা হলে মানুষ বলতে পারে আমি এই অবস্থায় থাকতে চাই না, বরং আমাকে মেরে ফেলো। তো বিশ্বব্যাপী এই যে অবস্থা, মানবতার বাণী সর্বত্র সোচ্চার হোক, পৃথিবীর দেশে দেশে মানুষরা রাস্তায় নেমে আসুক ব্যানার নিয়ে, পতাকা নিয়ে এবং টাকা পয়সা নিয়ে, সবাই যেভাবে পারে এদের জন্য সহায়তা নামুক, এটাই আমরা আশা করব এই শরণার্থী দিবসে এই বিবেক জাগ্রত হবে বলে আমাদের আশা থাকবে।
অনেক ধন্যবাদ। আমাদের আপনারা শ্রোতা বন্ধুরা আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, আর আজকে হচ্ছে সারা বিশ্বব্যাপী পালন করা হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস, এবং সে বিষয়ে আমরা আজকের আলোচনা করছি। আমাদের সঙ্গে এখন আছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, তিনি একজন বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক, এবং তিনি শ্রোতাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমাদের আরেকজন শ্রোতা আছেন, রোহিঙ্গা ক্যাম্পে আমাদের একজন বিশ্লেষক আছেন, সরওয়ার আজম মালিক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, তো আপনি তো এখন রোহিঙ্গা ক্যাম্পে আছেন, আপনি একটু বলবেন সেখানকার পরিস্থিতির কথা।
আসলে রোহিঙ্গা ক্যাম্পে বলতে আমরা এখন কক্সবাজারে আছি। রোহিঙ্গা ক্যাম্প থেকে আজকে যেহেতু বিশ্ব শরণার্থী দিবস ছিল, বিশ্বের বিভিন্ন দেশের মতো এটি বাংলাদেশেও পালিত হয়েছে। এই দিবসটিকে কেন্দ্র করে ক্যাম্পে এবং ক্যাম্পের বাইরে বিশেষ করে উকিয়াটায় বেশ কিছু অনুষ্ঠান হয়েছে। তো কয়েকটি অনুষ্ঠান আমার থাকার সৌভাগ্য হয়েছিল। আর বিশেষ করে আজকের এই দিনটিকে তারা কিভাবে রোহিঙ্গা শরণার্থীরা, আপনারা জানেন বিশ্বে আজকে যে দিবসটি পালিত হলো এটা বাংলাদেশের জন্য এটা বিশেষ বিশেষ বাংলাদেশে এটা বিশেষ ব্যবস্থায় বা বিশেষ সময় এটা পালিত হয়েছে, যখন প্রায় 11 লাখ শরণার্থী বাংলাদেশে অবস্থান করছে। তো যারা এখন ক্যাম্পে আছেন, আজকে আমি কুতুপালং, বালুখালী সহ 5টি ক্যাম্পে গিয়েছিলাম, কাছ থেকে দেখার চেষ্টা করেছি রোহিঙ্গারা কি অবস্থায় আছেন এবং আজকের দিনটিকে তারা কিভাবে দেখছেন। তো তারা যে যে বলছেন যে কিছুদিন আগে আপনি জানেন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ পালিত হয়েছে, তারা রোজা রেখেছেন, রমজান কেটেছে, তারা সবাই বলছেন যে এই প্রথমবারের মতো দেশের বাইরে এসে আমরা ঈদ করেছি। আমাদের মাঝে ঈদ এটা আমাদের আনন্দের বিষয় হলেও আমাদের বুকে ব্যথা ছিল, আমাদের হৃদয়ে দুঃখ আছে, আমাদের মনে কষ্ট আছে। আমরা এখানে সব পেয়েছি, খাবার থেকে শুরু করে বাংলাদেশের সরকার, বিশ্বের বিভিন্ন দেশ তাদেরকে সহযোগিতা করছে, আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতা করছে। তো সব মিলে তাদের তাদের মাঝে একটি কষ্ট আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন যে মিয়ানমারে যদি আমরা ফিরে যাই তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়, আর মিয়ানমারে আমরা তখন ফিরে যাব যখন আমাদের সবকিছু তারা ফেরত দেবে এবং আমাদের উপরে যে নিপীড়নগুলো হয়েছে, যে নির্যাতনগুলো হয়েছে, হত্যাগুলো হয়েছে, সেগুলোর যখন বিচার হবে, এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছেন। আর বিশেষ করে আরেকটি বিষয় না বলে যে আজকে আমার চোখে পড়েছে সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশে এখন বর্ষা মৌসুম শুরু হয়েছে, বর্ষার কারণে পাহাড় ধস সহ বেশ কিছু ছোটখাটো সেখানে ঘটনা ঘটেছে। পাহাড় ধসের আশঙ্কা অনেকেই করতেন, বিশেষ করে রেড কিচেন সোসাইটি যারা তাদেরকে নিয়ে কাজ করেন। ইতিমধ্যে প্রায় 30,000-এর মতো শরণার্থীকে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে কিন্তু সরিয়ে এনেছে বাংলাদেশের সরকার। তারপরও তারা বিভিন্ন কারণে, বিশেষ করে বর্ষার কারণে বৃষ্টি, এবং একটু বৃষ্টি হলে ওখানে কাদা জমে যায়, ময়লা পানি, পানির সাথে তাদের যে বাথরুমের পানিগুলো একাকার হয়ে যায়, এই বিষয়গুলো নিয়ে তারা খুব কষ্টে আছে।
অনেক ধন্যবাদ, আপনি প্লিজ আমাদের সঙ্গে লাইনে থাকুন। আমরা আরেকটা কথা শুনেছি যে একজন সেখানকার নেতা, রোহিঙ্গা ক্যাম্পে একজন নেতা মারা গেছেন, নিহত হয়েছেন। এই যে সহিংসতা দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে, এ সম্পর্কে কিছু বলতে পারবেন আপনি, বা পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে পারবেন?
দেখুন, এটা এত বড় প্রায় 10-11 লাখ লোক যখন একটা জায়গা থাকে তখন আইন শৃঙ্খলা বলুন আপনি সবকিছুতে একটা দৃষ্টি থাকে, বা কে কোন দিকে কি হয় না হয় এটা মানে পুঙ্খানে পুঙ্খানে একদম দূর টু দূর খবর রাখা সবার জন্য একটা কষ্টকর হয়ে যায়। তো বাংলাদেশের পুলিশ প্রশাসন যেটি বলছে এটা এটা স্বাভাবিক একটি ঘটনা, তারা এটা দেখছেন মানে কিভাবে কি হলো, রোহিঙ্গা নেতা কোন হয়েছে, এখানে ছোটখাটো প্রতিদিন ঝগড়া বিভেদ বিভিন্ন কিছু হচ্ছে, তারা এটাকে মানে স্বাভাবিক একটি ঘটনা, যেটা এত বড় একটি ঘটনা, এত বড় একটি ক্যাম্প, বৃষ্টি ক্যাম্প আছে, বৃষ্টি ক্যাম্পে প্রায় 7-8 লাখের মতো মানুষ সেখানে বসবাস করছে। তো এখন সেটি আর কি, বাংলাদেশের বিশেষ করে উখিয়া থানার যারা পুলিশ আছেন তারা বলছেন তারা বিষয়টিকে দেখছেন, মানে কিভাবে কোনটি হলো এবং কার মাধ্যমে হয়েছে, এটি পূর্ব কোনো শত্রুতা ছিল কিনা, সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন।
আচ্ছা, অনেক ধন্যবাদ। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি উল্লেখ করলেন 71-এর সময় যখন কত মানুষ ভারতে গিয়েছিলেন শরণার্থী হিসেবে, সেই তখন থেকে ধরুন এত বছর কেটে গেছে, কিন্তু একই পরিস্থিতি, বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বিভিন্ন স্থানে, এবং আমরা দেখছি যে মানে শরণার্থীর সংখ্যা কমছে না, শরণার্থীর সংখ্যা বেড়েই যাচ্ছে। আমরা দুদিন আগেও দেখলাম যে একটা জাহাজ, ডক্টর্স উইদাউট বর্ডার্সের বোধহয় একটা জাহাজে অনেক শরণার্থী ছিল যারা আফ্রিকার থেকেই বেশি অধিকাংশ ছিল, কিন্তু বাংলাদেশি পাকিস্তানি ও সেই জাহাজে ছিলেন, এবং তাদের বেশ কয়েকটি দেশ নোঙর করতে দিচ্ছিল না জাহাজটিকে, কিন্তু শেষ পর্যন্ত স্পেনের যিনি নতুন প্রধানমন্ত্রী তিনি বললেন যে না, আমাদের এটা মানবিক একটা দিক, আমাদের তাদেরকে জায়গা দিতে হবে, তাদের স্থান দিতে হবে, এবং তিনি ওই জাহাজটিকে নোঙর করতে দিয়েছেন স্পেনে, এবং তাদের খুব চমৎকারভাবে স্বাগত জানানো হলো, সেই স্পেনের নাগরিকরা তাদের ওয়েলকাম করলো, স্বাগত জানালো, এ সম্পর্কে একটু বলুন।
যে দেখুন, আফ্রিকা এবং এশিয়া থেকে দু ধরনের লোক ইউরোপে যাওয়ার চেষ্টা করছে, একটা হচ্ছে অর্থনৈতিক কারণে, সেটাও একটা অংশ, এটা ঠিক, সব যে সংঘাতের কারণে ওইদিকে যেতে চাচ্ছে তা না, এবং এই যে এখানে আবার কিছু লোক আছে যারা এদেরকে নিয়ে ব্যবসা করে, তাদের থেকে হাজার হাজার ডলার বিপুল সংখ্যক টাকা নিয়ে এদেরকে আমরা ইউরোপে পৌঁছে দেব, এই ধরনের কথা বলে তাদেরকে বেশিরভাগ এদেরকে লিবিয়াতে নিয়ে আসে, এবং লিবিয়া নিজেই একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানেও আইন শৃঙ্খলা এখনো সুপ্রতিষ্ঠিত না, সেখানে এই যে এদেরকে নিয়ে যারা ব্যবসা করে তারা অনেক সময় এদেরকে এমন সব ডিঙ্গি নৌকায়, দুর্বল নৌকায় দেয়, নৌকাগুলো এমনিতেই ডুবে যায়, অথবা নৌকাগুলো ভেসে থাকে, তারপর আশা করে যে উন্নত দেশগুলো সিরিয়া ইটালির বা স্পেনের জাহাজগুলো তাদেরকে দেখবে এবং উদ্ধার করবে, উদ্ধার করার পরে ইউরোপের যে কোনো একটা দেশে একবার ভিড়তে পারলে ইউরোপিয়ান ইউনিয়নের আইন মতো তারা ইউরোপের যে কোনো দেশে যাওয়া তাদের অধিকার থাকবে, এই ধরনের একটা ব্যবস্থা আছে। তো সেই কারণে অনেক সময় ওই ইউরোপীয় দেশগুলো ইটালি স্পেনেরা কড়াকড়ি করে, এর আগে পূর্ব ইউরোপীয় দেশগুলো তো মারাত্মকভাবে বুলগেরিয়া এবং অন্যান্য দেশ এদের ব্যাপারে অত্যন্ত কঠোর নির্মম নীতি নিয়েছিল, এদেরকে ঢুকতে দেবে না, এদেরকে নিষ্ঠুরভাবে শীতের বরফের ভিতর দিয়ে মানে হাঁটতে হয়েছে, শত শত মাইল পর্যন্ত অনেককে হাঁটতে হয়েছে, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এভাবে অনেক লোক মারা গেছে। তো এই নিষ্ঠুরতাগুলো সেখানে আসে যে কোনো কারণে, অর্থনৈতিক কারণে হোক বা যুদ্ধবিগ্রহের কারণে হোক, অশান্তির কারণে হোক, লোক যখন কারো দ্বার প্রান্তে আসে, একজন ভিখিরি যখন আমার দ্বার প্রান্তে আসে, তার সম্পর্কে যদি আমি নিষ্ঠুর আচরণ করি, আমি আর মানুষ বলে গণ্য থাকতে পারি না, যতই আমি মনে করি না কেন। যে কারণে একটা লোক ভিক্ষা করতে বাধ্য হয়েছে, সেটা আরেকজন তাকে দিয়ে ব্যবসা করাচ্ছে না সে সত্যি বাধ্য হয়ে করছে আমি জানি না, তার প্রতি মানবিক আচরণ করা কর্তব্য। তো ইউরোপীয় দেশগুলো যারা মাঝে মাঝে অমানবিক আচরণ করে সেটা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু সেই সঙ্গে এই যে এই ব্যবসা যারা করছে, এদেরকে নিয়ে প্রতারণা করছে, এদেরকে পাচার কাজে লিপ্ত, তাদের ব্যাপারেও বিভিন্ন দেশে কড়াকড়ি আরোপ করা উচিত, যাতে করে নিষ্ঠুরভাবে কয়েকদিন আগে দক্ষিণ আমেরিকা থেকে কোন দিক দিয়ে সাঁতরে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বোধহয় দুজন বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন বলে আমি কোন পত্রিকায় যেন দেখলাম। তো এগুলো হচ্ছে মানে ভাগ্যান্বেষণে বিদেশ যাত্রা কিছু কিছু ঘটনা, কিন্তু ওই রোহিঙ্গাদের ব্যাপারে যে আপনি ভদ্রলোক যে বললেন, এটা সম্পর্কে আরেকটু বলতে চাই, তিনি ওখান থেকে দেখে নিজে দেখে সে চাক্ষুষ বর্ণনা দিলেন, বর্ষাকাল তো মাত্র শুরু হলো, কি যে ভয়ঙ্কর একটা অবস্থা হয়, এমনিতে তো পার্বত্য চট্টগ্রামের ওই সমস্ত মাটির পাহাড়, ওখানে তো পাথর নেই, সব মাটির পাহাড়, এবং এগুলো প্রায় ধসে, এবং প্রতি বছর বাংলাদেশে এমনিতেই ওই পাহাড়ি অঞ্চলে এই বন্যায় এবং বর্ষায় পাহাড় ধসে অনেক লোক মারা যায়। তো এইবারে এই যে অত্যন্ত দুর্বল স্ট্রাকচার, এগুলো পাহাড়ের জঙ্গল কেটে সমস্ত গাছপালা কেটে উজাড় করে ফেলা হয়েছে রোহিঙ্গাদের জন্য বিপুল পরিমাণ এলাকা, ফলে সেখানে এখন বর্ষার দিনের পর দিন যখন বর্ষার বৃষ্টি পড়তে থাকবে, তাতে করে মাটি দুর্বল হবে এবং ধসে পড়ার সম্ভাবনা বেশি, সেই জন্য আগেভাগেই যদি নিরাপত্তামূলক তাদেরকে নিরাপদ রাখার জন্য ব্যবস্থা নেওয়া যায়, সম্ভবত সেই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা না হলে আবার কোন বিয়োগান্ত ঘটনা ঘটে, এই একটা। এটা তো হলো পাহাড় ধসে মৃত্যুর বা আহত হওয়ার, কিন্তু তাছাড়াও তাদের যে মানে ওই যে বললেন তাদের পানীয় জলের সাথে আবার পায়খানা ইত্যাদি সব একসাথে মিশে একাকার হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে, সেগুলোর দিকে মানে যত্নবান হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, মানে এই যে 1 মিলিয়নের বেশি 10 লক্ষের বেশি লোককে একসঙ্গে স্থান দিতে বাধ্য হয়েছে, যতই আন্তর্জাতিক শক্তি কিছু কিছু টাকা দিক না কেন, যত টাকা তারা দেবে বলছে সবসময় টাকাটা দেয় না, প্রতিশ্রুতি দিচ্ছে তার অল্প অংশ দিচ্ছে। তো এই সব কারণে বাংলাদেশের উপরে একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে, এই একটা অর্থনৈতিক চাপ, আরেকটা হচ্ছে ওই এলাকার লোকজনও এই যে রোহিঙ্গার আসার কারণে তারা অনেক সময় ক্যাম্প থেকে বেরিয়ে যে ছোটখাটো কাজ কর্ম করছে, অনেকের রোজি রোজগারে মানে বাধা পড়ছে, তারা অসন্তুষ্ট হচ্ছে এই একটা। আরেকটা হচ্ছে ওখান থেকে অনেক সময় আরেকটা সমস্যা, ওই ওখানে রোহিঙ্গা মেয়েদেরকে অনেকে ব্যবহার করার চেষ্টা করছে পতিতাবৃত্তিতে বা তাদের উপরে বলাৎকার করার চেষ্টা করছে, এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটছে। যদিও আমাদের সিকিউরিটি ফোর্স বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এই যে রোহিঙ্গা ক্যাম্পগুলো আর শৃঙ্খলা রক্ষার জন্য তাদের কাউন্টিং মানে সব ঠিক করার জন্য যে সব কাজ করছেন, তাদের মধ্যে রিলিফ ডিস্ট্রিবিউশনের কাজ করছেন, এগুলো অত্যন্ত প্রশংসনীয় ভাবে করছেন।
সাইদ মাহমুদুল্লাহ, আমাদের সঙ্গে আরেকজন আছেন টেলিফোনে, আছেন দিলরুবা শারমিন, তিনি একজন আইনজীবী এবং একজন মানবাধিকার কর্মী। আসসালামু আলাইকুম, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো আপনি যদি একটু, আপনি একজন আইনজীবী এবং এ প্রসঙ্গে বলুন যে যারা শরণার্থী তাদের কি ধরনের আইনগত সাশ্রয় তারা পেতে পারেন বা কি করা যায়, আপনার দিক থেকে একটু এ সম্পর্কে একটু বলুন।
হ্যাঁ, ধন্যবাদ আপা। আসলে আমরা তো দেখেছি যে জাতিসংঘ তো করেছে না, আন্তর্জাতিক অভিবাসন মানে আইন আছে, শরণার্থীদের জন্য আইন আছে, তাই না? এবং যারা আমরা যাদেরকে বলি যারা আশ্রয় নেন আর কি বা আশ্রয় নিতে বাধ্য হন, তাদের জন্য নানাভাবে আন্তর্জাতিক আইন আছে বা বিভিন্ন দেশীয় আইনও আছে। কিন্তু আসলে কি, আমি আসলে ব্যক্তিগত ভাবে ওভাবে তেমন আইনের যেটাকে বলে যে আপনার প্রয়োগ ইমপ্লিমেন্টেশনটা আমি ওভাবে দেখি নাই। এবং প্রত্যেকটা দেশেই, যেমন আমাদের আমাদের UNHCR UNHCR তো তারা হচ্ছে নানা দেশে কাজ করে বেড়াচ্ছেন, আমাদের দেশেও কাজ করছেন। তো সেক্ষেত্রে দেখেছি যে আমাদের সবার খুব ভালো ভালো আইন আছে, আমরা কিন্তু সহানুভূতিশীল মানুষের প্রতি।
আপনি কি বলছেন যে সেগুলো কার্যকর করা যাচ্ছে না, সেটাই বলছেন?
জি, আমরা কার্যকর করা যাচ্ছে না। দুইটা ব্যাপার আছে এখানে। একটা হচ্ছে যে আমি দেখেছি যে আসলে এই সংক্রান্ত আপনার নাই, ধারণাটা খুব কম, হ্যাঁ খুবই কম। এবং এই যে অভিবাসীদের নিয়ে যে একটা আইন আছে বা থাকা দরকার, প্রথমত বেশিরভাগ ক্ষেত্রে নাই, বেশিরভাগ দেশে নাই। দ্বিতীয়ত হচ্ছে যেসব দেশ জাতিসংঘের বিভিন্ন কমিটিতে আছে এবং তারা যে বাধ্য হয়ে কিছু কিছু আইন ঢুকিয়েছে বা করেছে, তারা যে খুবই জনসচেতনতা এর ক্ষেত্রে বৃদ্ধি করেছে বিষয়টা তা না, জনসমাজ কিন্তু বিষয়গুলো জানে না। আরেকটি বিষয় হচ্ছে যে এই ব্যাপারে মানে যারা আর কি বাস্তবায়ন করবে, যারা বাধ্য হচ্ছেন অভিবাসী হয়ে আসতে বা বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে, তারাও কিন্তু আসলে জানেন না যে তাদের আসলে এটা কিন্তু তারা কিন্তু উদ্বাস্ত না। হ্যাঁ, তাদের প্রতি কিন্তু মানে আমরা যদি গোটা বিশ্বকে একটা পরিবার ধরি, আমরা যেটা বলি না গ্লোবালাইজেশনের যুগে বিশ্বায়নের যুগে, তো পরিবার ধরি প্রত্যেকের প্রতি কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। সুতরাং সেই সব দিক বিবেচনা করে দেখা যায় যে প্রথমত আইনের অভাব যতটুকু আছে তার চেয়ে অনেক বেশি অভাব আছে, আমরা আইনটা সম্পর্কে জানি না, তার চেয়ে অভাব আছে যেটুকু আমরা জানি সেটুকু আমরা ইমপ্লিমেন্ট করি না। আর সর্বশেষ যেটা আছে যে যাদের জন্য আইনটা করা হয়েছে তারা আসলে বিষয়টি জানেনই না যে তাদের এটা রায়, এটা তাদের অধিকার।
শরণার্থী মেয়েরা বিশেষ করে সেই যে তাদের যে সিকিউরিটিটা প্রয়োজন সেটা পাচ্ছে না, তাদের উপর অত্যাচার হয়েছে, তারা কি কোন ধরনের আইনি প্রক্রিয়ার সাহায্য নিতে পারেন?
জি ডেফিনেটলি পারেন, কারণ একে তো তারা, আমরা বলবো যে তারা আমাদের অতিথি, তাদের, তারা যখন ঝুঁকে পড়েছেন তাদেরকে সুরক্ষা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যেভাবেই হোক, এবং তাদের উপর যে ধরনের আচরণ হয়েছে বা যেসব ঘটনা ঘটেছে সেক্ষেত্রে তারা আন্তর্জাতিক কোনো আদালতে যাবার আগেই এটা কিন্তু রাষ্ট্রীয় ভাবে আমাদের উচিত মানে এটা গ্রহণ করা। এটা আমাদেরই দায়িত্ব ছিল, এবং আমি এখনো বিশ্বাস করি এবং আশা করি যে সরকার যদি একটু সচেতন হন, নিজের দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে বা একটু মানবিক হন, বিষয়টা আরো বাড়তে না দিয়ে সরকার নিজেই ধামা চাপা না দিয়ে বা ব্যাপারটা এড়িয়ে না গিয়ে সরকার নিজেই এটা ব্যবস্থা নেবেন, যেন তাদের যে অধিকার গুলো লঙ্ঘিত হলো বা তারা যেভাবে নিষ্ঠুর অমানবিক আচরণের শিকার হলো, জাতিসংঘ অবধি তাদের কাছে গিয়ে বিচার সালিশ বসার আগেই রাষ্ট্রীয় ভাবে এটার ভিতরে আভ্যন্তরীণ ভাবে ইতিবাচক ভাবে এটা সমাধান করা।
অনেক ধন্যবাদ স্যার বন্দুল্লাহ সাহেব। আমরা শুনেছি, ভাই আপনি লাইনে থাকুন, যে অনেক বাংলাদেশি, অনেক পত্রপত্রিকায় আমরা এটা দেখেছি যে অনেক বাংলাদেশিও মেক্সিকান বর্ডারে, মেক্সিকান ইউএস বর্ডারে আটকা পড়েছেন এবং ঢোকার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসব নিয়ে এলএতে যে কনসাল জেনারেল আছেন তিনিও বোধ হয় এ সম্পর্কে কোনো মন্তব্য করেছেন। আপনি কি কিছু এ সম্পর্কে জানেন বা কিছু বলতে পারবেন?
না, সত্যি আমি বিস্তারিত সম্পর্কে কিছু জানি না, তবে এটা ঠিক যে ইউরোপে বলেন, যুক্তরাষ্ট্রে বলেন, বিভিন্ন জায়গায় যখন এই যে মানে শরণার্থীরা আসার চেষ্টা করে তার মধ্যে বাংলাদেশি থাকেন, তো দক্ষিণ আমেরিকা দিয়ে বা ক্যারিবিয়ান অঞ্চল দিয়ে এদেশে ঢোকার, যুক্তরাষ্ট্রে বা ক্যানাডায় ঢুকতে যাওয়ার লোকের সংখ্যা খুবই নগণ্য, অল্প সংখ্যক। ইউরোপে যারা যাচ্ছেন যে সমস্ত জাহাজে লোক ডুবি হচ্ছে তার মধ্যে বাংলাদেশি প্রায় থাকে, মারা যান। গত বছর বা তার আগের বছর আপনি শুনে থাকবেন গ্রিসে অনেক বাঙালি যে বাংলাদেশের থেকে গিয়ে মানবতর অবস্থায় আছেন এবং অনেকে ওখানকার কৃষি খামারে কাজ করেন, তাদেরকে বেতন দেয় না, এবং এক খামার মালিক তাদেরকে তো বেতন দেয়নি, পরে নির্যাতন করেছে এবং এ নিয়ে অনেক হইচই হয়েছে, শেষ পর্যন্ত তাদেরকে সরকারিভাবে উদ্ধার করার ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ধরনের ঘটনা ঘটছে, হ্যাঁ, বাংলাদেশি আছেন। আর এই যে রোহিঙ্গাদের ক্ষেত্রে যে ঘটনাগুলোর কথা একটু আগে আলোচনা হলো, সেটা বাংলাদেশ সরকারের কোনো মানে অবহেলার কারণে হয়নি, একসঙ্গে একটা ছোট্ট জায়গায় অনেক লোক একসাথে জড়ো হয়ে গেছে। মানে কোন ঢাকা শহরে তো রোহিঙ্গা না, বাংলাদেশের সর্বত্রই বাংলাদেশিদের মানে পৃথিবীর যে কোনো দেশে, নিউ ইয়র্ক শহরে ধরা যাক প্রতি সপ্তাহে কয়েকজন খুন হচ্ছে, তো মানুষ যেখানে থাকে সেখানে অপরাধ হয়, হওয়া কি উচিত মোটেই না, তো অপরাধ হয় এবং সেটা সব অপরাধের জন্য জাতিসংঘে যেতে হবে এমন কোনো কথা নেই, এবং সেটার কোনো নিয়ম কানুন নেই, হচ্ছে সেটার ব্যাপারে তাদের রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত, এবং সেটা সরকার যথাসাধ্য বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের পক্ষে যা করা সম্ভব, সম্ভবত সরকার আমাদের মানে রাজনৈতিক ভেদাভেদ যাই থাকুক না কেন, সরকার এই রোহিঙ্গাদের ক্ষেত্রে, শরণার্থীদের ক্ষেত্রে যে সব মানে ব্যবস্থা নিয়েছেন, তাদেরকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে তাদের নানা ধরনের সুরক্ষার ব্যবস্থা দিয়েছেন, এটা মানে বিস্ময়কর। ভারতের মতো একটা বিশাল দেশ এর থেকে 10 গুণকে বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিল, তাদের পক্ষে যা সম্ভব ছিল এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষে তা সম্ভব না, কিন্তু সেই পরিস্থিতির ভিতরে বাংলাদেশ যথাসম্ভব সর্বোত্তম উপায়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে, তাদের সেটেল করার চেষ্টা করছে, এবং আন্তর্জাতিকভাবে চেষ্টা করছে তাদেরকে মিয়ানমারকে বাধ্য করে ওই দেশে আবার সুরক্ষা দিয়ে ফেরত পাঠানোর, যদিও সেটা সম্ভবত অত্যন্ত সংশয়পূর্ণ বলেই মনে হয়।
অনেক ধন্যবাদ দিলরুবা শর্মা, আপনি তো লাইনে আছেন, হ্যাঁ, এ সম্পর্কে একটু যদি বলেন।
একটু এখানে যে একটু বলতে চাচ্ছিলাম স্যারের সাথে যে স্যার নিশ্চয়ই বাংলাদেশ সরকার বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ডে এতগুলা মানুষকে মানে
আশ্রয় দিয়েছেন,
জায়গা জায়গা দিয়েছে আমি সেটা বলবো না, জায়গা তো না দিয়ে উপায় নাই আসলে। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রীয় ভাবে কিন্তু আসলে দায়িত্ব থাকে, থাকে না তা না, আমি এটা বলবো না যে সরকার মেরে ফেলেছে, রাষ্ট্র মেরে ফেলেছে, কিন্তু যখন এই ধরনের একটা ঢল নামে আমরা যখন ফোরকাস্টিং করি, যখন ওয়েন উই আন্ডারস্ট্যান্ড দ্যাট সিচুয়েশন উইল বি লাইক দিস, তখন কিন্তু আসলে স্যার আমাদের সে ধরনের একটা ব্যবস্থা রাখতে হয়। যেমন ধরুন যে 1971 সালে যখন আমরা শরণার্থী হয়ে ভারতে গেলাম, কলকাতাতে গেলাম, তখন কিন্তু অটোমেটিক্যালি তাদের একটা মানে একটা প্রস্তুতি শুরু হয়ে গেল যে এটা হতে পারে, এটা হতে পারে। সেই ক্ষেত্রে মানে সরকারের দায় আমি বলছি না, কিন্তু সরকারের দায়িত্বে এড়াবার কিন্তু সুযোগ নেই স্যার, আমি এটাই বলতে চাচ্ছি।
আচ্ছা, আমাদের অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা আছেন, দীপক চক্রবর্তী। দীপক চক্রবর্তী কেমন আছেন বলুন, আপনার প্রশ্নটা। হ্যালো, নমস্কার, বলুন। আচ্ছা, হ্যাঁ ভালো আছি, বলুন আপনার প্রশ্নটা।
আমি আজকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে আজকে শরণার্থী দিবস, সেজন্য আমি শরণার্থী দিবসে ও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে সকল অসহায় মানুষগুলো যে যে স্থানে যিনি বসবাস করতেছেন, একটা কথায় আমাদের উল্লেখ না করলেন সেটা হচ্ছে আমাদের রোহিঙ্গা, রোহিঙ্গা নিয়ে আমাদের বিষয়ক, রোহিঙ্গা নিয়ে আমাদের মানুষের কথা, রোহিঙ্গা নিয়ে কোনো আমাদের মানুষের কষ্ট দুর্ভোগ, এই যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক বিপদে আছেন। আমার যে প্রশ্ন হচ্ছে এই শরণার্থী দিবসে আমরা যে ওদের যে ওখানে আছেন, কিন্তু আমাদের একটা বিষয় সবসময় দুঃখ লাগে, সেটা হচ্ছে যে বর্তমান যে বর্ষাকাল, এই বর্ষাকালে একটা বিষয় লক্ষ্য করলে না করলেই নয়, সে বিষয়টা হচ্ছে আপনি দেখবেন যে বর্ষাকালে যখন আমাদের জায়গা জায়গা দিয়ে আমরা খবরের টেলিভিশনে যখন আমরা দেখি জায়গা জায়গা বন্যা হচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, এই এই যে অসহায় যে মানুষগুলা, শরণার্থী মানুষগুলো, রোহিঙ্গা গুলা, এদের এত যে কষ্ট লাগে আমাদের যখন টেলিভিশন তাদেরকে আমরা খবর দেখতে পাই, এই এই বিষয় মানে বর্ষাকালের আগে এনারা কি এই মিয়ানমারে কি কোনো ব্যবস্থা গ্রহণ কি করবে কি রোহিঙ্গাদের জন্য? নমস্কার।
নমস্কার। মিয়ানমার সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এই যে বিশেষ করে যে যেটা তিনি দীপক চক্রবর্তী বললেন যে এই বর্ষার মৌসুমে এত লোক? দিলরুবা শারমিন, আপনি কি জানেন সবশেষ পরিস্থিতির কথা, যে তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে বর্মী সরকার, মিয়ানমার সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে বা যে চুক্তিটা হচ্ছে?
না, আসলে মিয়ানমার গভর্নমেন্ট যেটা শুরুর দিকে করেছিলেন এবং পরবর্তীতে আপনি দেখেছেন যে তারা টুইস্ট করেছেন না অনেকটা, যে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে, এবং এটা আসলে মানে আমরা একদম সরাসরি সরকারে জড়িত না থেকেও আমরা একদম থার্ড পার্টি যদি বলি, সেটা আমরা অনুমান করেছিলাম যে আসলে সাময়িকভাবে মিয়ানমার গভর্নমেন্ট মানে ক্যামাফ্রেজ দেওয়ার জন্যে ব্যাপারগুলো করছে। কিন্তু আসলে আমাদের দিক থেকে আমি বলবো যে ন্যাশনালি আর ইন্টারন্যাশনালি আমাদের প্রেশার গ্রুপ সৃষ্টি করা বা আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করা বা আমাদের এ ব্যাপারে একটা মানে ইতিবাচক মনোভাব নিয়ে জাতিগতভাবে এগিয়ে যে একটা প্রস্তাব রাখা বা ইন্টারন্যাশনাল ফোরামে এটা যে একটা টেবিল টকে মানে একটা খুব একটা পর্যায়ে পৌঁছানো, ওই রকম একটা প্রেশার গ্রুপ আসলে আমরা নিজেরা সৃষ্টি করতে পারি, নানা কারণ আছে। কারণ একটা সরকারের শুধু সমালোচনা আমরা করতে পারি, বাট অ্যাজ এ নাগরিক সিটিজেন ডেফিনেটলি মানে আই হ্যাভ অলসো সাম মানে কি বলে রেসপন্সিবিলিটি।
তো
আমি সেটা করতে পেরেছি কিনা সেটা একটা ব্যাপার। সেক্ষেত্রে আমি দেখেছি যে বর্মীরা আসলে সাধারণত যা করে সেটাই করেছে তারা। আমরা নানা প্রতিবেদন পড়েছি, স্পেশালি আমি যদি বলতে চাই যে আমি আমাদের দেশেই বাঙালি বাঙালি অথচ উনি একজন খুবই একজন স্কলার, ইন্টারন্যাশনাল স্কলার। হ্যাঁ, তো ওনার কিছু লেখা এবং উনি অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন একের পর এক যে এটা হতে পারে, এটা হতে পারে, বাংলাদেশের কৌশল এটা হতে পারে, বাংলাদেশ মিয়ানমার এটা করতে পারে। এভাবে কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল বিভিন্ন পত্রিকা গুলোতে আমরা রেগুলার নিউজ দেখেছি। যেটা আফসোস সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু মেধারও অভাব নাই বা এই ধরনের লবিং করা বা সলিউশনে আসার জন্যে অথবা মিয়ানমার গভর্নমেন্টের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য আমরা পজিটিভলি আমাদের মেধাগুলোকে কাজে লাগাতে পারতাম, যারা ন্যাশনালি আছে এবং ইন্টারন্যাশনালি। কিন্তু
আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আসলে মাত্র এক মিনিট বাকি আছে, আমি একটু ফিরে যেতে চাই সৈয়দ মাহমুদুল্লাহর কাছে। আমরা গতকালই শুনলাম যে UNHCR থেকে যুক্তরাষ্ট্র আর থাকবে না UNHCR এ, এই সময় যখন মানবাধিকারের প্রশ্ন আসছে বিশেষ করে শরণার্থীদের জন্য, বিশেষ করে আজকের এই দিনটিতে, আপনি এ ব্যাপারে খুব খুব সংক্ষিপ্তভাবে একটু কিছু বলবেন সৈয়দ মাহমুদুল্লাহ?
ওই তো আমরা সবসময় বিস্তারিত তো আলোচনা করলাম, এখন এই নিয়ে বিশ্বব্যাপী আরো আলোড়ন হওয়া উচিত, মানবতার বোধ জাগ্রত হওয়া উচিত। আর জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে যাচ্ছেন, রোহিঙ্গা ক্যাম্প সফর করবেন, এবং বাংলাদেশ জাতিসংঘে বিপুলভাবে এ নিয়ে চেষ্টা করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সাথে কথা বলেছেন। তো বিশ্বব্যাপী রোহিঙ্গাদের ব্যাপারে সহানুভূতি আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে মিয়ানমার তাদেরকে ফেরত নেওয়ার কোনো মানে লক্ষণ দেখা যাচ্ছে না, যদিও তারা ধানাই পানাই করছে যে আমরা নেব তাদেরকে এই আর কি। তো রোহিঙ্গাদের বিষয়টি অনিশ্চিত, কিন্তু বিশ্বব্যাপী শরণার্থীদের ব্যাপারে মানবিক আচরণের জন্য বিশ্ববিবেক জাগ্রত করার চেষ্টা করা উচিত, এবং সে ব্যাপারে সরকার থেকে শুরু করে
অনেক ধন্যবাদ। আমাদের হাতে একেবারেই আর সময় নেই সৈয়দ মাহমুদুল্লাহ, দিলরুবা শারমিন এবং আজম, আপনি ইয়ের থেকে রোহিঙ্গা ক্যাম্প থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজকে এখানেই শেষ করতে হচ্ছে, শুভরাত্রি।
আপনার বিষয়টা খুব জরুরি ছিল, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করার জন্য,
অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।